শুভ সন্ধ্যা। আজ সোমবার, এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরা 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 MHz-এ। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি, শামসুদ্দিন শাফি বিপ্লব। জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক, প্রাবন্ধিক এবং অধ্যাপক। তাকে বাংলা ভাষার শুদ্ধতম কবি বলে আখ্যায়িত করা হয়ে থাকে। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অগ্রগণ্য। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ধাপে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং এখন তিনি বাংলা সাহিত্যের জনপ্রিয়তম কবিতে পরিণত হয়েছেন। তিনি প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ রচনা ও প্রকাশ করেছেন। তবে 1954 খ্রিস্টাব্দে অকাল মৃত্যুর আগে তিনি নিভৃতে 14টি উপন্যাস এবং 108টি ছোট গল্প রচনা করেছেন, যার একটিও তিনি জীবদ্দশায় প্রকাশ করেননি। তাঁর জীবন কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। বিংশ শতাব্দীর বাংলা কবিতায় তার প্রভাব মুদ্রিত হয়েছে এবং রবীন্দ্র পরবর্তীকালে বাংলা ভাষার প্রধান কবি হিসাবে তিনি সর্বসাধারণে স্বীকৃত। জীবনানন্দ দাস 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষেরা ছিলেন ঢাকা জেলার বিক্রমপুর পরগনা নিবাসী। তার পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত বিক্রমপুর থেকে স্থানান্তরক্রমে বরিশালে নিবাস গড়েন। 1908 খ্রিস্টাব্দের জানুয়ারিতে 8 বছরের মিলুকে ব্রজমোহন বিদ্যালয়ে 5ম শ্রেণীতে ভর্তি করানো হয়। বিদ্যালয়ে থাকাকালীন সময়েই তাঁর বাংলা এবং ইংরেজি ভাষায় রচনার সূচনা হয়। এছাড়াও সে ছবি আঁকার দিকেও ঝোঁক ছিল। 1915 খ্রিস্টাব্দে ব্রজমোহন বিদ্যালয় থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। 2 বছর পর ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় পূর্বের ফলাফলের পুনরাবৃত্তি ঘটান। অতঃপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করেন। জীবনানন্দ কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। 1919 খ্রিস্টাব্দে তিনি এ কলেজ থেকে ইংরেজিতে অনার্স সহ বিএ পাস করেন। ওই বছরই ব্রাহ্মবাদী পত্রিকার বৈশাখ সংখ্যায় তার প্রথম কবিতা ছাপা হয়। কবিতার নাম ছিল বর্ষা আবাহন। কবিতাটিতে কবির নাম ছাপা হয়নি, কেবল সম্মানসূচক শ্রী কথাটি লেখা ছিল। তবে পত্রিকার বর্ষশেষে নির্ঘণ্ট সূচিতে তার পূর্ণ নাম ছাপা হয়, শ্রী জীবনানন্দ দাশগুপ্ত বিএ। 1921 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগ সহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে তিনি কিছুকাল আইনশাস্ত্রও অধ্যয়ন করেন। সে সময় তিনি হ্যারিসন রোডের প্রেসিডেন্সি বোর্ডিংয়ে থাকতেন। তবে পরীক্ষা ঠিক আগেই তিনি রক্ত আমাশা রোগে আক্রান্ত হন, যা তার প্রস্তুতি বাধাগ্রস্ত করে। 1922 খ্রিস্টাব্দে জীবনানন্দ কলকাতার সিটি কলেজে অধ্যাপনা শুরু করেন এবং আইনশাস্ত্র অধ্যয়ন ছেড়ে দেন। যৌবনের প্রারম্ভেই জীবনানন্দের কবিতা প্রতিভা বিকশিত হতে শুরু করে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1925 খ্রিস্টাব্দের জুনে মৃত্যুবরণ করলে জীবনানন্দ তাঁর স্মরণে দেশবন্ধুর প্রয়াণে নামক একটি কবিতা রচনা করেন, যা বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয়। কবিতাটি পরবর্তীতে তার প্রথম কাব্য সংকলন ঝরা পালকে স্থান করে নেয়। কবিতাটি পড়ে কবি কালিদাস মন্তব্য করেছিলেন, এ কবিতাটি নিশ্চয়ই কোন প্রতিষ্ঠিত কবির ছদ্মনামে রচনা। ১৯২৫ খ্রিস্টাব্দেই তার প্রথম প্রবন্ধ স্বর্গীয় কালীমোহন দাসের শ্রদ্ধাবাসরে প্রবন্ধটি ব্রাহ্মবাদী পত্রিকার পরপর তিনটি সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ওই বছরই কল্লোল পত্রিকায় নীলিমা কবিতাটি প্রকাশিত হলে তা অনেক তরুণ কাব্যরসিকের দৃষ্টি আকর্ষণ করে। ধীরে ধীরে কলকাতা, ঢাকা এবং অন্যান্য জায়গার বিভিন্ন সাহিত্য পত্রিকায় তার লেখা ছাপা হতে থাকে, যার মধ্যে ছিল সে সময়কার সুবিখ্যাত পত্রিকা কল্লোল, কালীয় কলম, প্রগতি প্রভৃতি। ১৯২৭ খ্রিস্টাব্দে কবির প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক প্রকাশিত হয়। সে সময় থেকেই তিনি তার পারিবারিক উপাধি দাশগুপ্তের বদলে কেবল দাস লিখতে শুরু করেন। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের কয়েক মাসের মাথাতেই তিনি সিটি কলেজে তার চাকরিটি হারান। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কলেজটিতে ছাত্র অসন্তোষ দেখা দেয়। ফলাফলস্বরূপ কলেজটির ছাত্রভর্তির হার আশঙ্কাজনক হারে কমে যায়। জীবনানন্দ ছিলেন কলেজটির শিক্ষকদের মধ্যে কনিষ্ঠতম এবং আর্থিক সমস্যাগ্রস্ত কলেজ প্রথমেই তাকে চাকরিচ্যুত করে। এই চাকরিচ্যুতি দীর্ঘকাল জীবনানন্দের মনোবেদনার কারণ ছিল। কলকাতার সাহিত্যচক্র সে সময় তার কবিতা কঠিন সমালোচনার মুখোমুখি হয়। সে সময়কার প্রখ্যাত সাহিত্য সমালোচক কবি সাহিত্যিক সজনীকান্ত দাস শনিবারের চিঠি পত্রিকায় তার রচনার নির্দয় সমালোচনায় প্রবৃত্ত হন। কলকাতায় করবার মতন কোনো কাজ ছিল না বিধায় কবি ছোট্ট শহর বাগেরহাটের প্রফুল্লচন্দ্র কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। তবে তিন মাস পরেই তিনি কলকাতায় প্রত্যাবর্তন করেন। এ সময় তিনি চরম আর্থিক দুর্দশায় পড়েছিলেন। জীবন ধারণের জন্য তিনি টিউশনি করতেন এবং লেখালেখি থেকে সামান্য কিছু রোজগার হত। সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির সন্ধান করছিলেন। ১৯২৯ খ্রিস্টাব্দের ডিসেম্বরে তিনি দিল্লির রামজশ কলেজে অধ্যাপক হিসেবে যোগদান করেন। বরিশালে তার পরিবার তার বিয়ের আয়োজন করছিল এবং ১৯৩০ খ্রিস্টাব্দের ৯ মে তিনি লাবণ্য দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ে হয়েছিল ঢাকা শহরে, পুরনো ঢাকার ব্রাহ্ম সমাজের রামমোহন লাইব্রেরিতে। বিয়ের পর আর দিল্লিতে ফিরে যাননি তিনি, ফলে সেখানকার চাকরিটিও খোয়ান। এরপর প্রায় বছর পাঁচেক সময় জীবনানন্দ কর্মহীন অবস্থায় ছিলেন। মাঝে কিছুদিন একটি বীমা কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করেছেন, ছোট ভাইয়ের কাছ থেকে অর্থ ধার করে ব্যবসা করেছেন, কিন্তু কোনোটাই স্থায়ী হয়নি। এ সময় তার পিতা জীবিত এবং জীবনানন্দের স্ত্রী বরিশালে ছিলেন বলে জীবনানন্দের বেকারত্ব পারিবারিক দুরবস্থার কারণ হয়নি। ১৯৩৫ খ্রিস্টাব্দে জীবনানন্দ তার পুরনো শিক্ষা প্রতিষ্ঠান ব্রজমোহন কলেজে ফিরে যান, যা তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। তিনি সেখানকার ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। সে সময় কলকাতায় বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র এবং সমর সেন একটি আনকোড়া নতুন কবিতা পত্রিকা বের করার তোড়জোড় করছিলেন, যার নাম দেয়া হয় কবিতা। পত্রিকাটির প্রথম সংখ্যাতেই জীবনানন্দের একটি কবিতা স্থান করে নেয়, যার নাম ছিল মৃত্যুর আগে। কবিতাটি পাঠ করে রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধদেবকে লেখা একটি চিঠিতে মন্তব্য করেন, কবিতাটি চিত্ররূপময়। কবিতা পত্রিকার দ্বিতীয় সংখ্যাতে তার কিংবদন্তি তুল্য বনলতা সেন কবিতাটি প্রকাশিত হয়। এই ১৮ লাইনের কবিতাটি বর্তমানে বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কবিতার অন্যতম হিসেবে বিবেচিত। পরের বছর জীবনানন্দের দ্বিতীয় কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি প্রকাশিত হয়। জীবনানন্দ এর মধ্যেই বরিশালে সবকিছু গুছিয়ে নিয়েছিলেন। ১৯৩৬ নভেম্বরে তার পুত্র সমরানন্দের জন্ম হয়। ১৯৩৮ সালে রবীন্দ্রনাথ একটি কবিতা সংকলন সম্পাদনা করেন, যার নাম ছিল বাংলা কাব্য পরিচয়, এবং এতে জীবনানন্দের মৃত্যুর আগে কবিতাটি স্থান পায়। ১৯৩৯ সালে আরও একটি গুরুত্বপূর্ণ কবিতা সংকলন প্রকাশিত হয় আবু সাঈদ আইয়ুব ও হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায়। এতে জীবনানন্দের চারটি কবিতা পাখিরা, শকুন, বনলতা সেন এবং নগ্ন নির্জন হাত অন্তর্ভুক্ত হয়। ১৯৪২ সালে কবির পিতৃবিয়োগ হয় এবং ওই বছরেই তার তৃতীয় কবিতা গ্রন্থ বনলতা সেন প্রকাশিত হয়। বইটি বুদ্ধদেব বসুর কবিতা ভবন হতে এক পয়সায় একটি সিরিজের অংশ হিসাবে প্রকাশিত হয় এবং এর পৃষ্ঠা সংখ্যা ছিল ১৬। বুদ্ধদেব বসু ছিলেন জীবনানন্দের অন্যতম পৃষ্ঠপোষক এবং তার সম্পাদিত কবিতা পত্রিকায় জীবনানন্দের বহু সংখ্যক কবিতা ছাপা হয়। ১৯৪৪ সালে তার চতুর্থ কাব্যগ্রন্থ মহাপৃথিবী প্রকাশিত হয়। এর আগে তিনটি কাব্যগ্রন্থ তাকে নিজের পয়সায় প্রকাশ করতে হয়েছিল, তবে মহাপৃথিবীর জন্য প্রকাশক পান। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে প্রকাশিত এই কবিতাগুচ্ছের যুদ্ধের ছাপ স্পষ্ট। চাকরির প্রয়োজনে বরিশালে প্রত্যাবর্তন করলেও কলকাতা জীবনানন্দকে খুব টানত। কলকাতার সুপরিসর বিস্তৃতি তিনি উপভোগ করতেন। তিনি সর্বদাই কলকাতায় অভিবাসনের কথা ভাবতেন। সুযোগ পেলেই স্টিমারে বরিশাল থেকে খুলনা, তারপর ট্রেনে বেনাপোল হয়ে কলকাতায় পাড়ি জমাতেন। আগেই বলেছি জীবনানন্দের বনলতা সেন কবিতাটি বর্তমানে বাংলা সাহিত্যের সবচাইতে জনপ্রিয়তম কবিতাটির একটি। কবিতাটি প্রকাশের সময় সিটি কলেজে টিউটরের চাকরি হারিয়ে বেকার জীবনানন্দ সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় কলকাতায় দিনাতিপাত করছিলেন। এই ঘটনার মাত্র কয়েক বছর আগে তার বিয়ে হয়েছিল। স্ত্রীর সাথে বনিবনা হবে না কোনোদিন, তাই ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছিল। কবিতাটির সঠিক পাঠ নিয়ে প্রশ্ন আছে, কেননা ভিন্ন ভিন্ন সংকলনে ভিন্ন ভিন্ন পাঠ পাওয়া যায়। যদিও সেসবের পার্থক্য ব্যাপক কিছু নয়, তবে ভূমেন্দ্র গুহ সম্পাদিত পাণ্ডুলিপির কবিতা শীর্ষক গ্রন্থের পাঠটি নির্ভরযোগ্য বলে বিবেচনা করা হয়। আপাত দৃষ্টিতে বনলতা সেন একটি প্রেমের কবিতা, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বনলতা সেন নাম্নি কোন এক রমণীর স্মৃতির মন্থন। শুরু থেকেই পাঠকের কৌতূহল, বনলতা সেন কি বাস্তবের কোন নারী নাকি সম্পূর্ণ কল্পিত একটি কাব্য চরিত্র। এ কবিতার তিনটি স্তবকের প্রতিটির শেষ চরণে বনলতা সেন নামের এক নারীর উল্লেখ আছে। প্রথম স্তবকের শেষ চরণ, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। দ্বিতীয় স্তবকের শেষ চরণ, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এবং তৃতীয় স্তবকের শেষ চরণ, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। বনলতা সেন ছাড়াও জীবনানন্দের কাব্যে বেশ কিছু নারী চরিত্রের উপস্থিতি আছে, যেমন শ্যামলী, সুরঞ্জনা, সুচেতনা, সরোজিনী, শেফালিকা, সুজাতা ও অমিতা সেন। তবে ১৯৩২ খ্রিস্টাব্দে লিখিত এবং প্রায় অর্ধ শতাব্দীকাল অন্তরালবাসী কারুবাসনা নামীয় উপন্যাসে প্রথম বনলতা সেন নামটি পাওয়া যায়। অধিকন্তু হাজার বছর ধরে খেলা করে এবং একটি পুরনো কবিতা এবং বাঙালি, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি শীর্ষক আরও তিনটি কবিতায় এ নামটি আছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে কারুবাসনা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৬ খ্রিস্টাব্দে, কবির মৃত্যুর বহুকাল পর। এর ভাষাভঙ্গিতে অনবগুণ্ঠিত আত্মজৈবনিকতা সেকালের পাঠক মনে বিশেষ কৌতূহলের উদ্রেক করেছিল। বনলতা সেন রক্ত মাংসের কোন মানবী নাকি নিছকই কল্পিত কোন কবিতাশ্রিত নারী, এ প্রশ্নটি অবশিত না হলেও রহস্যের কিনার হয়েছে কিছু। 2007 খ্রিস্টাব্দে জীবনানন্দের পাণ্ডুলিপি উদ্ধারক ডাক্তার ভূমেন্দ্র গুহ কবির লিটারারি নোটস গবেষণা করে জানিয়েছেন যে কবির জীবনে প্রেম এসেছিল সন্দেহ নাই। দিনলিপি বা লিটারারি নোটস এ ইংরেজি ওয়াই হিসেবে উল্লেখিত মেয়েটি কবির কাঙ্ক্ষিত নারী। বাস্তবে সে শোভনা, কবির এক কাকা অতুলান্ত দাসের মেয়ে, যার ঘরোয়া নাম বেবি। 1930 খ্রিস্টাব্দে লাবণ্য দাসকে বিয়ের আগেই এই বালিকার প্রতি যুবক জীবনানন্দ গভীর অনুরাগ অনুভব করেছিলেন। একটি উপন্যাসের সচি নামেও একে দেখতে পাওয়া যায়। শোভনাকে নিয়ে জীবনানন্দের অনুরাগ উন্নীত হয়েছে অনুক্ত প্রেমে। লাবণ্য দাসের সঙ্গে দাম্পত্য জীবন আদৌ সুখকর না হওয়ায় এই প্রেম তীব্রতর হয়ে ক্রমশ এক প্রকার অভিভূতিতে পর্যবসিত হয়েছিল।
হাজার বছর ধরে আমি পথ মাতিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্ত্রীর কারুকার্য, অতিদূর সমুদ্রের পরে হাল ভেঙে যে নাবে হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রং নিভে গেলে, পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে সব নদী ফুরায়, জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার। বনলতা সেন,
বনলতা সেন কবিতার প্রথম স্তবকে হাজার বছর ব্যাপী ক্লান্তিকর এক ভ্রমণের কথা বলেছেন কবি। তিনি হাজার বছর ধরে পৃথিবীর পথে পথে ঘুরে ফিরেছেন, যা যাত্রাপথ সিংহল সমুদ্র থেকে মালয় সাগর অবধি পরিব্যাপ্ত। তার উপস্থিতি ছিল বিম্বিসার অশোকের জগতে, যা স্মৃতি আজ ধূসর। এমনকি আরও দূরবর্তী বিদর্ভ নগরেও স্বীয় উপস্থিতির কথা জানাচ্ছেন কবি। এই পরিব্যাপ্ত ভ্রমণ তাকে দিয়েছে অপরিসীম ক্লান্তি। এই ক্লান্তিময় অস্তিত্বের মধ্যে অল্প সময়ের জন্য শান্তির ঝলক নিয়ে উপস্থিত হয়েছিল বনলতা সেন নামের এক রমণী। কবি জানাচ্ছেন সে নাটোরের বনলতা সেন। কবিতাটি দ্বিতীয় স্তবকে বনলতা সেনের আশ্চর্য নান্দনিক সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন কবি। বনলতা সেনকে কবি প্রত্যক্ষ করেছেন অন্ধকারে। তার কেশরাজি সম্পর্কে কবি লিখেছেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশারে নিশা, মুখায়াপ প্রতীয়মান হয়েছে শ্রাবস্তির কারুকার্যের মতো। বনলতাকে দেখে গভীর সমুদ্রে হাল ভাঙা জাহাজের দিশেহারা নাবিকের উদ্ধার লাভের অনুভূতি হয়েছে কবির। যেন একটি সবুজ ঘাসের দারুচিনি দ্বীপ সহসা ওই নাবিকের দৃষ্টিগোচর হয়েছে। মনোলতা সেন পাখির নীড়ের মতো আশ্রয়ময় চোখ দুটি তুলে জানতে চেয়েছে, এতদিন কোথায় ছিলেন। তৃতীয় স্তবকটি স্বগতোক্তির মতো মৃদু উচ্চারণে একটি স্বপ্ন উন্মোচনের কথা শোনা যায়। কবি জানাচ্ছেন, হেমন্তের দিন শেষ হয়ে গেলে সন্ধ্যা আসে, ধীরে ধীর লয়ে শিশির পাতের টুকটাপ শব্দের মতন। তখন দিনভর আকাশচারী চিলের ডানা থেকে রোদের গন্ধ মুছে যায়। এ সময় পাখিদের ঘরে ফিরে আসার তাড়া, এ সময় যেন সব নদীরও ঘরে ফেরার ব্যাকুলতা। পৃথিবীর সব আলো মুছে যায়, অন্ধকারে কেবল কয়েকটি জোনাকি জ্বলে। সারাদিনের জাগতিক সব লেনদেন সমাপ্ত হয়েছে, গল্পের পাণ্ডুলিপি তৈরি। তখন কেবল অন্ধকারে বনলতা সেনের মুখোমুখি বসে গল্প করার অবসর। ১৪ অক্টোবর 1954 তারিখে কলকাতার বালিগঞ্জে এক ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হন। ট্রামের ক্যাচারে আটকে তার শরীর দলিত হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল পাঁজরের হাড়। চিৎকার শুনে ছুটে এসে নিকটস্থ চায়ের দোকানের মালিক চুনিলাল এবং অন্যান্যরা তাকে উদ্ধার করে ভর্তি করায় শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। এ সময় ডাক্তার ভূমেন্দ্র গুহ সহ অনেক তরুণ কবি জীবনানন্দের সুচিকিৎসার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন। কবি সাহিত্যিক সজনীকান্ত দাস এ ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। তাঁর অনুরোধেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় কবিকে দেখতে এসেছিলেন এবং আহত কবির সুচিকিৎসা নিশ্চিত হয়েছিল। এ সময় স্ত্রী লাবণ্য দাসকে কদাচিৎ কাছে দেখা যায়। তিনি টালিগঞ্জে সিনেমার কাজেই বেশি ব্যস্ত ছিলেন। জীবনানন্দের অবস্থা ক্রমশ জটিল হতে থাকে, শেষ পর্যন্ত নিউমোনিয়া আক্রান্ত হয়ে পড়েন কবি। চিকিৎসক ও সেবিকাদের সকল প্রচেষ্টা বিফলে দিয়ে 22 অক্টোবর 1954 তারিখে রাত্রি 11:35 কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তার মৃত্যু হয়। ধারণা করা হয় আত্মহত্যা স্পৃহা ছিল দুর্ঘটনার মূল কারণ। জীবনানন্দ গবেষক ডাক্তার ভূমেন্দ্র গুহ মনে করেন, জাগতিক নিঃসহায়তা কবিকে মানসিকভাবে কাবু করেছিল এবং তার জীবন স্পৃহা শূন্য করে দিয়েছিল। মৃত্যুচিন্তা কবির মাথায় দাঁড়া বেঁধেছিল। তিনি প্রায় ট্রাম দুর্ঘটনায় মৃত্যুর কথা ভাবতেন। গত 100 বৎসরে ট্রাম দুর্ঘটনায় কলকাতায় মৃত্যুর সংখ্যা মাত্র একটি, আর তিনি হলেন জীবনানন্দ। যুগে যুগে যারা এই জাতিকে শিল্প সাহিত্য আর কৃষ্টিকলায় সমৃদ্ধ করে গেছেন, তারা আর কেউ নয়, আমাদের পূর্বসূরী, আমাদের গর্ব, আমাদের অহংকার। এদের কেউ কেউ সহসাই প্রতিষ্ঠা পেয়েছেন, আবার কেউ কেউ প্রতিষ্ঠিত হয়েছেন মরণোত্তরে। আমাদের প্রিয় কবি জীবনানন্দ দাস ঠিক এমনই একজন কবি, যিনি আমাদের জন্য রেখেছেন এক বিশাল সাহিত্য সম্ভার। তিনি কি জানতেন কোনো একদিন তার কবিতা বাংলা সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধশালী করবে? হয়তো জানতেন, হয়তো জানতেন না। নীরবেই গেয়ে গেছেন আমাদের জন্য বাংলার রূপের কথা, শালিক, দোয়েল আর ময়না টিয়াদের কথা। প্রেমের কথা লিখতে গিয়ে বলেছেন সুরঞ্জনার কথা। আমরা কি তার মতো এত সাবলীল ভাষায় আমাদের মনের কথাগুলি বলতে পারব? আমরা কি তার মতো বাংলার ক্ষেত, ফসল আর মাঠের কথা লিখতে পারব? আমরা কি তার মতো শিশু সরল হতে পারব?
তোমরা যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব। দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে, দেখিব খয়েরি ডানা শালিখেরে সন্ধ্যায় হিম হয়ে আসে ধবল রোমের নিচে, তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নেচে চলে। একবার দুইবার তারপর হঠাৎ তাহার বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে। দেখিব মেলি হাত সকরুণ সাদা শাখা ধূসর বাতাসে শঙ্খের মতো কাঁদে। সন্ধ্যায় দাঁড়ালো সে পুকুরের ধারে খৈরঙা হাঁসটিরে, নিয়ে যাবে যেন কোন কাহিনীর দেশে। পরম কথার গন্ধ লেগে আছে যেন তার নরম শরীরে, কলমি দামের থেকে জন্মেছে সে যেন এই পুকুরের নীড়ে। নীরবে পা ধুলে একবার, তারপর দূরে নিরুদ্দেশে চলে যায় কুয়াশায়। তবু জানি কোনদিন পৃথিবীর ভিড়ে হারাবো না তারে আমি, সে যে আছে আমার বাংলার তীরে। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অসত্যের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে, মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনি হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল। হায় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে, ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়। বাংলার নদী মাঠ ভাটফুল ঘুমুরের মতো কেঁদেছিল তার পায়।
শ্রোতা বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর ইমেইল হল banglaradio@gmail.com। আজকের অনুষ্ঠানে বাজানো গান এবং আবৃত্তিগুলো সংগ্রহ করা হয়েছে ইউটিউব থেকে। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।